হ্যালো,
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় সুন্দরবনে তেল নিঃসরণ ও পরিবেশ দূষণ। সঞ্চালন করছেন শেগুফতা নাসরিন খুইন।
শুভ সন্ধ্যা, হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে সুন্দরবনে তেল নিঃসরণ ও পরিবেশ দূষণ। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের তিনজন বিশেষ অতিথি আছেন। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর আতিক রহমান, তিনি বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ এর নির্বাহী পরিচালক। ডক্টর রহমান একজন বিজ্ঞানী ও বিশিষ্ট পরিবেশবিদ। ডক্টর আতিক রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
আমাদের সঙ্গে আরো যোগ দিচ্ছেন অ্যাডভোকেট সাইদা রিজওয়ানা হাসান, তিনি বাংলাদেশ এনভায়রনমেন্ট লয়ার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক। অ্যাডভোকেট রিজওয়ানা হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আরো যোগ দিয়েছেন কলকাতার বিশিষ্ট পরিবেশবিদ ও সক্রিয় কর্মী সুভাষ দত্ত। সুভাষ দত্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। শ্রোতাদের জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2026193062। এছাড়া আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। তাহলে আমরা অনুষ্ঠান শুরু করছি। আমাদের অনেক শ্রোতা ইতিমধ্যেই ফোন করেছেন।
হ্যালো
হ্যালো,
আমি অনাথ বন্ধু দেবনাথ কেশবপুর যশোর বাংলাদেশ থেকে বলছি।
বলুন।
হ্যালো ওয়াশিংটনে, আমার প্রশ্নটি হলো সুন্দরবন এলাকায় নদীতে যে তেলবাহী ট্যাঙ্কারটা ডুবে গেছে, এই ট্যাঙ্কার থেকে যে তেল সুন্দরবন এলাকায় ছড়িয়ে যে মাছ, নদীর মাছ এবং জলজ প্রাণী সহ সুন্দরবনের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি পূরণের জন্য বিশেষজ্ঞরা কি ভাবছেন বা এর কোনো উপায় আছে কিনা। আমি সাথে আরো একটি প্রশ্ন করতে চাই যে দেশে কোন রকম অ্যাক্সিডেন্ট ঘটলে ধরনের ব্যক্তি বা রাজনৈতিক দলগুলো সরকারের উপর দোষারোপ করে, কিন্তু সরকার এইসব অ্যাক্সিডেন্টের জন্য কতটা দায়ী? ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ আমাদের প্রশ্ন করার জন্য। প্রথম আপনার প্রশ্নের প্রথমটা আগে নেই, সেটা হচ্ছে যে সুন্দরবনের নদীতে তেলের ট্যাঙ্কার ডুবে প্রাণীকুল ও বনের গাছপালার যে ক্ষতি হয়েছে তা কি কোনোভাবে এড়ানো যেত কিনা, কিংবা তা তার প্রতিকার কি? আমি প্রথমেই যাচ্ছি ডক্টর রহমানের কাছে।
জি বলুন, আমি প্রশ্নের উত্তর দেব।
হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই।
জি, প্রথমত আমরা সবাই জানি গত কিছুদিনের আলাপ আলোচনায় এবং যে মহাদুর্ঘটনা ঘটে গেছে, এটা ম্যানগ্রোভ ফরেস্ট বলতে যেটা বোঝায়, শ্বাসমূল জাতীয় ফরেস্ট, সেগুলো ফরেস্টের ভেতরে পৃথিবীর সবচেয়ে বড় দুর্ঘটনা এটা। এবং এটা ঘটেছে 9 ডিসেম্বর, আজকে প্রায় এক সপ্তাহ হতে চলল। এবং এখানে যে অবস্থা হয়েছে যে এই তেলটা হচ্ছে হেভি ফার্নেস অয়েল, অর্থাৎ একান্তই দূষণীয়, এবং এটা যেটাকে বলা হয় বিটুমিন, যখন এটাকে তেলটাকে ভাগাভাগি করে ফ্র্যাকশনেশন করা হয়, নিচে থাকে সবচেয়ে ঘন যেটা সেটা বিটুমিন, তার উপরেই থাকে হেভি ফার্নেস অয়েল যেটা অনেকগুলো তেলের মিশ্রণ, এবং তার উপরে ডিজেল, তারপরে কেরোসিন, তার উপরে এলএনজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। তো এইটা খুবই দূষণীয় এবং খুবই খারাপ পরিবেশের জন্য, কারণ এটা ভিসকাস। ভিসকাস মানে হচ্ছে, আপনারা যারা টেলিভিশনে দেখেছেন তারা দেখবেন এটা গদগদে, মানে একটা দলার মতো বেশ হয় এবং তেলটা ছড়িয়েও যায় তাড়াতাড়ি, এবং বহু লেয়ার তেল একসাথে থাকে। তো এই তেলটা যখন প্রথম ছড়িয়ে পড়ল তখন দোষটা কার বলা হচ্ছে? প্রথম কথাটা ক্ষতিপূরণের। হ্যাঁ, ক্ষতিটা হচ্ছে আমাদের মাছ, গাছ, আমাদের যে ডলফিনস আছে, যেটা বিশেষ করে ইরাবতী ডলফিন, যেটা রেয়ার এবং এখানে সবচেয়ে বড় ঘাঁটি। এবং মাত্র কিছুদিন আগে, বছর দুই আগে, এই সরকারই এই এলাকাটাকে, বিশেষ এলাকায় এই শ্যালের নদী যেখানে এটা দুর্ঘটনা ঘটেছে, এই এলাকাটাকে অভয়ারণ্য হিসেবে ডিক্লেয়ার করেছে। এবং এই সম্পূর্ণ এলাকাটা হেরিটেজ অফ ম্যানকাইন্ড এর যে ইউনেস্কো সম্মান দিয়েছে তার একদমই সাথে লাগোয়া। অর্থাৎ এখানে এই ধরনের দুর্ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ক্ষতি হয়েছে মাছের প্রচুর, কারণ এটা প্রজনন ভূমি, এখানে অনেক মাছ ডিম পারে এবং সেই মাছ লক্ষ লক্ষ মাছ হয়ে বেরোয় এবং এখানে কয়েক লক্ষ জেলে বিভিন্ন সময় এসে মাছ ধরতে আসেন। একটা স্ট্যাটিস্টিক দিয়ে রাখা ভালো, এখান থেকে গাছ থেকে যে পরিমাণ বা গাছ এবং মধু থেকে অর্থাৎ স্থল থেকে যে পরিমাণ আয় হয় তার চেয়ে অনেক বেশি আয় হয় মাছ থেকে। অর্থাৎ এটা একটা খুবই বড় জলাভূমি এবং এই জলাভূমির বিশেষ চরিত্রটা হচ্ছে এটা ব্র্যাকিশ ওয়াটার অর্থাৎ লবণাক্ত পানি এবং সুপেয় পানির সংমিশ্রণ। এবং এর একটা বড় চরিত্র হচ্ছে যে এখানে বহু ধরনের মাছ এবং অন্যান্য যে গাছ থাকে সেগুলো শ্বাসমূলীয় অর্থাৎ মূলগুলো উপরের দিকে চলে আসে, সেটা লবণাক্ততা দূর করে নিজের গাছের জন্য এবং শ্বাস নেয় ওই শেকড়গুলো দিয়ে মূলগুলো দিয়ে যেগুলো এই তেল যখন ভেসে যায় তখন সম্পূর্ণ আবরণ দিয়ে বিস্তৃত করে ফেলে এবং এই শ্বাসমূল আর শ্বাস নিতে পারে না, তখন গাছগুলো মরে যায়। এবং এটা প্রথমত তো শালে নদী, এখন পশুর নদীতে ছড়িয়ে গেছে। আমরা যদি ফলো করেছি, আমরা প্রতিদিন প্রায় প্রথমে শুনেছি 10 একর, তারপরে 100 একর, তারপরে 1000 একর, এখন এটা 350 বর্গ মাইলের বাইরে ছড়িয়ে গেছে এবং বহু প্রাণী বহু গাছ যেখানে এই এলাকায় শিশু বা ডলফিন দেখা যেত সেই ডলফিন আর দেখা যাচ্ছে না। এক সূত্রে শোনা গেছে যে অনেক দূরে নাকি ডলফিন দেখা গেছে, অর্থাৎ কটা বেঁচে আছে কটা মরে গেছে আমরা জানি না। অনেক পাখি দেখা গেছে, বিশেষ করে বক অথবা হাঁস যেগুলো এখানে ছিল, তাদের গায়ে যদি একবার তেল লেগে থাকে তাতে প্রচুর ক্ষতিগ্রস্ততা হয়, বিশেষ করে গাছপালা। এবং এটা নদী থেকে একটা ছোট ছোট ক্যানাল বা নালার ভেতরে যায়, নালা থেকে ক্রিক্স অর্থাৎ যে সমস্ত এলাকা জোয়ার ভাটার সময় জোয়ারের সময় পানি ভরে যায়, ভাটার সময় শুষ্ক হয়ে যায়, অর্থাৎ এক সময় সেটা মাটি এক সময় সেটা পানি। এবং এই জায়গায় এরকমই পৃথিবীর অন্যতম সুন্দরতম জায়গা এটি, এখানে প্রকৃতির খেলা দিনে দুবার করে জোয়ার দুবার করে ভাটা হয় এবং যেহেতু জোয়ারের সাথে তেলটা উপরে উঠে যায় ভাটার সাথে নেমে যেতে পারে না যেহেতু গাছ এবং মাটিতে আটকে যাচ্ছে।
ধন্যবাদ।
এমনি মানুষের প্রতিও ক্ষতি প্রচুর হয়েছে, অনেক শিশুরা এগুলো কালেক্ট করতে গেছে, এখন তাদের শরীর খারাপ হয়ে গেছে, অনেকে ডায়রিয়া হয়েছে, অনেকে বমি হচ্ছে, তো শারীরিক মানুষের ক্ষতি হচ্ছে। অর্থাৎ সামগ্রিক ভাবে এটা একটা প্রচন্ড ক্ষতিময় অবস্থা।
অনাথ বন্ধু দেবনাথের প্রশ্নের পরের ভাগটা নেয়ার আগে আমি সুভাষ দত্তর কাছে যাচ্ছি, আপনি যদি একটু বলেন এর সম্পর্কে।
দেখুন, এটার জায়গাটার নাম সুন্দরবন, বন হচ্ছে আমাদের মন আর সুন্দর। তো এই যে আমার তো বাতাসে কোনো ধোঁয়া আর জলেতে তেল, এ দুটো আমি আটকে উঠি, যা দেখলাম আমরা অবশ্যই সরাসরি নিজের দৃষ্টিতে নয়, ক্যামেরার মাধ্যমে যে মানে দৃশ্য আমরা দেখলাম তাতে একটা জীব বৈচিত্র্যের ক্ষতি এবং কিন্তু দীর্ঘস্থায়ী ক্ষতি। তো ক্ষতি তো হয়েছে এবং সারা পৃথিবীতেই জানেন, গালফ অফ মেক্সিকোতে 2-3 বছর আগে যেটা ঘটনা ঘটল, আমার মনে হয় যেহেতু সুন্দরবনের অবস্থান এবং অভয়ারণ্য বা হেরিটেজ এগুলো তো আছেই, তার সাথে সাথে একটা জিনিস আমার মনে হয় করা দরকার, সেটা হচ্ছে যে কলকাতায় বন্দর কর্তৃপক্ষ যেমন সুন্দরবনের ওখান দিয়ে জাহাজ চলাচলে তারা ওরা একটা নিয়ন্ত্রণ করেছে, খুব সেন্সিটিভ এলাকা দিয়ে ওটা বন্ধ রেখেছে এবং একটা ঘুর পথে যাচ্ছে এবং একসাথে অনেক জাহাজ যাচ্ছে এবং আওয়াজ কম করে। তো এই যে পণ্যবাহী যখন এসব যানগুলো যাচ্ছে তাদের উপর একটা ভীষণ নিয়ন্ত্রণ রাখা উচিত, বিশেষ করে তেল বা এই ধরনের জিনিস বা এখানে যেটা ছিল ব্যাপারগুলো প্রত্যক্ষ করলাম এবং যেভাবে সাবধানতার সাথে আমরা এগুলোকে হ্যান্ডেল করি, সুন্দর বনের মতো একটা সেন্সিটিভ এলাকা দিয়ে যাওয়ার সময় তার উপর কিন্তু আরো আরো অনেক নিয়ন্ত্রণ রাখা উচিত। এবং এটাকে শুধুমাত্র একটা ধরুন দুটো জাহাজে একটা সংঘর্ষ হলো বা দুটো বোটে সংঘর্ষ হলো বা দুটো কার্গো ভেসেলে সংঘর্ষ হলো, তাতে ডুবে গেল, ক্ষতি হলো, সেটা তাৎক্ষণিক এবং তার যা মূল্য। কিন্তু এই যে ক্ষতি তেলের জন্য, ধরুন কচুরিপানা, ছোট ছোট গাছগুলো পর্যন্ত শুনছি নাকি ওই আপনার হোস পাইপ দিয়ে মানে জল ছিটছে, সেগুলোকে ঠিক করা হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এই ব্যাপারে একটা মানে সুচিন্তিত নিয়ন্ত্রণ রাখা উচিত। এবং এখান দিয়ে কিভাবে এই ধরনের হ্যাজার্ডাস পণ্য যাতায়াত করছে বা দেওয়া নেওয়া হচ্ছে সেটা সম্পর্কে কিন্তু সরকার এবং প্রশাসনের কভারে যথেষ্ট নজর রাখা উচিত। এবং যারা এটাতে কমার্শিয়ালি ইনভলভ, আমি দেখলাম খবরেও পড়লাম যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, এটা শুধু নিছক দুর্ঘটনা নয়, এর থেকে আমাদের কিন্তু ভবিষ্যতের একটা শিক্ষা নিতে হবে। যেহেতু সুন্দরবন ভারতবর্ষ এবং বাংলাদেশ দুটো দেশেই 60-40 হলো একটা আন্তর্জাতিক, তার একটা মানে মান রয়েছে এবং তার একটা প্রয়োজনীয়তা রয়েছে। এটা কিন্তু কলকাতা এবং ঢাকা বা আরো বিস্তীর্ণ এলাকাকে এই সুন্দরবন কিন্তু রক্ষা করে, তার জীব বৈচিত্র্য, সেটা শুধু সুন্দরবনের জন্য নয়, সেটা আমাদের সার্ভাইভালের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এটাকে কিন্তু আমার মনে হয়, আমি বিশেষ করে ভয়েস অফ আমেরিকা মানে এটা তো ভয়েস অফ দি ওয়ার্ল্ড আমি বলতে পারি, যে এই বিষয় নিয়ে যথেষ্ট চর্চা হওয়া উচিত। এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা কিন্তু এটা তাৎক্ষণিকভাবে বলা যাবে না, ইকোনমিক ডিজাস্টারও হবে। তার কারণ হচ্ছে যে এই যে মাছের ওপর যে অনেক মানুষ লক্ষ লক্ষ, আমি শুনলাম ডক্টর রহমান বলছিলেন যে এটার সাথে কিন্তু অর্থনীতিও রয়েছে, শুধু পরিবেশ বা শুধু সুন্দরবন নয় বা শুধু তার জীব বৈচিত্র্য নয়, বায়োডাইভার্সিটি,
অনেকগুলো
আশেপাশে অনেক মানুষও রয়েছেন, তাদের উপর একটা বিরাট ক্ষতি। সুতরাং এটাকে খুব একটা লঘু করে দেখলে আমাদের চলবে।
ধন্যবাদ সুভাষ দত্ত। অ্যাডভোকেট সাইদা রিজওয়ানা হাসান, আপনি যদি একটু বলেন।
জি, আমি ওনার প্রশ্নের দ্বিতীয় অধ্যায় বরং যাই, কারণ প্রথম ভাগটা নিয়ে অনেকটা আলোচনা হয়েছে। ওনার প্রশ্ন দ্বিতীয় ভাগটি ছিল যে এরকম কোন দুর্ঘটনা ঘটলে সকলেই সরকারের ব্যর্থতার দিকে আঙ্গুল দেন, সেটা কতটা যথার্থ। আমি মনে করি এটা যথার্থ এই কারণে যে বন ব্যবস্থাপনার প্রাথমিক দায়িত্বে জড়িত হচ্ছে বন বিভাগ বা আমাদের রাষ্ট্র। একই সাথে কোন দিক দিয়ে জাহাজ যাবে, কোন জাহাজ কি পণ্য বহন করবে, কি সময়ে চলবে, কতটুকু নিয়ন্ত্রণ তার উপর থাকবে, এটিও আসলে রাষ্ট্রেরই বিষয়। সুন্দরবনের ভিতর দিয়ে, বাংলাদেশের সুন্দরবনের ভিতর দিয়ে এই চ্যানেলটা দিয়ে যাতে করে এরকম জাহাজ, বাণিজ্যিক জাহাজ চলাচল করতে না পারে, সেজন্য বারবার আমাদের পরিবেশ এবং বন মন্ত্রণালয় থেকে নৌ পরিবহন মন্ত্রণালয়কে বলা হয়েছে। কিন্তু বিকল্প চ্যানেলটি বন্ধ হয়ে গেছে, সেই অজুহাতে তারা সুন্দরবনের ভিতর দিয়ে এই চ্যানেলটি চালু রেখেছে, যার নেতিবাচক পরিণতি কি হতে পারে তা আমরা আজকে দেখেছি। এবং এই জাহাজ ডুবির পরে জানা গেল যে জাহাজটি ডুবে গেছে ওটি আসলে যদিও তেল বহন করছিল, ওটা তেলবাহী কোনো ট্যাঙ্কার ছিল না, ওটা একটা মডিফাইড কার্গো, ওটা কয়েক মাস আগেই মাত্র বালি বহন করার কাজে লিপ্ত ছিল। কাজে যে কার্গোটা তেল বহন করতে ফিট না, সেটা কেমন করে সরকারি প্রতিষ্ঠান থেকে লাইসেন্স পেয়ে গেল তেলের মতন বিপজ্জনক একটা পদার্থ বহন করতে, তাও আবার সুন্দরবনের ভিতর দিয়ে, এটার জবাবটা আসলে সরকারকেই দিতে হবে। আরেকটা বড় কথা, যদিও এটা পাবলিক প্রপার্টি এবং সরকার জনগণের পক্ষে ব্যবস্থাপনা করেন, এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের জনগণের রিসোর্স সে অর্থে নয়, এটা যেহেতু একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কাজে বাংলাদেশ সরকারের কেবল আমাদের কাছে জবাবদিহিতার বিষয় না, গোটা বিশ্বের কাছে জবাবদিহিতার বিষয়। সুন্দরবন বাংলাদেশের একটা অন্যতম পরিচয় বিশ্বের দরবারে, কাজে এই বন ব্যবস্থাপনায় এরকম মাত্রার অবহেলা, এই বন ব্যবস্থাপনায় এইরকম মাত্রার নির্লিপ্ততা দেখালে সরকারকে তো অবশ্যই জবাবদিহিতার মুখোমুখি করতে হবে। যে কর্মকাণ্ডের ফলে আজকে সুন্দরবনের এই পরিণতি, সেই কর্মকাণ্ড নিয়ন্ত্রণের দায়িত্বে যেহেতু সরকার আছে, কাজেই আঙ্গুল প্রথমে সর্ব অবস্থাতেই সরকারের দিকে যাবে।
ধন্যবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে, এবং আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হচ্ছে সুন্দরবনে তেল নিঃসরণ ও পরিবেশ দূষণ। আমাদের তিনজন বিশেষ অতিথি আছেন আমাদের আজকের অনুষ্ঠানে, তারা হচ্ছেন ডক্টর আতিক রহমান, অ্যাডভোকেট সাইদা রিজওয়ানা হাসান এবং সুভাষ দত্ত। আমাদের ফেসবুকে একজন লিখেছেন, মিনহাজ উদ্দিন মানিক, তিনি প্রশ্ন করেছেন যে বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন যে সেখানে সেরকম ক্ষতি হয়নি, আর কোন রকম প্রভাব পড়বে না, মানে তিনি জানতে চাইছেন যে কথাটা কি সত্যি ডক্টর রহমান?
কথাটা মোটেও সত্য নয়, এবং ওনার সঙ্গে আমি দুটো টেলিভিশন চ্যানেলে সামনাসামনি বসেছি, কথা বলেছি, এবং আমার ভাবি যে আমার আলোচনা হওয়ার সময় তিনি এটা বলেননি, কিন্তু বহুবার কোটেড হয়েছেন যে উনি ওটা বলেছেন। এখানে যে ক্ষতিগ্রস্ততা যেটা মানিক সাহেব প্রশ্ন করলেন, এটা চার ধরনের ক্ষতিগ্রস্ততা আমি যদি একটা দলবদ্ধভাবে বলি। প্রথমত হচ্ছে যে যেটা কথা বলা হলো অর্থনৈতিক ক্ষতিগ্রস্ততা, কিন্তু অর্থনীতি দিয়ে এটাকে মাপা যাবে না, এর মূল্যায়ন বিরাট। এবং প্রথম যেই মুহূর্তে এই ঘটনাটা ঘটলো তার কয়েক ঘন্টার ভেতরে বাংলাদেশের সরকার এবং এখানকার একজন ফরেস্ট্রি ডিস্ট্রিক্ট ফরেস্ট্রি অফিসার 100 কোটি টাকার একটা ক্ষয়ক্ষতির কেস করলো পুলিশের কাছে ইমিডিয়েটলি। এটা 100 কোটি টাকার কত শোগুণ, কত হাজার গুণ বেশি ক্ষতি হয়েছে সেটা বলা মুশকিল। তার মূল্যায়ন করতে আগামী 2 বছর তো লাগবেই, আরো হয়তো 10 বছর লাগবে এটা সঠিক বোঝার জন্য। দ্বিতীয়টা হচ্ছে পরিবেশের ক্ষতি। পরিবেশের যে ক্ষতি হয়েছে সেটা নদী, এই অদ্ভুত ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে পানি ও মাটির এক অদ্ভুত সংমিশ্রণ। এখানে গাছপালা, এখানে ফ্লোরা ফনা অর্থাৎ জীবন জীবিকা, সব ধরনের জিনিস জড়িত আছে, এবং বহু ধরনের একদম বড় ডলফিন থেকে শুরু করে ছোট ছোট অ্যামোবা, কাঁকড়া, কোটি কোটি কাঁকড়ার জায়গা এখানে, সমস্ত কিছু ক্ষতিগ্রস্ততার মাঝে আছে। অর্থাৎ ছোট ছোট যে আমাদের গুল্ম রাশি, ওয়াইল্ড সমস্ত স্পিসিস এবং এখানে যে জীব বৈচিত্র, সবই ক্ষতিগ্রস্ততা মাঝে। তৃতীয় হচ্ছে যে মানুষের জীবনের ক্ষতি, সেটা প্রথমে আমি একটু বলেছি, জীবিকার ক্ষতি, ভবিষ্যতের ক্ষতি এবং স্বাস্থ্যগত ক্ষতি। এখানে বাচ্চারা নেমেছে, পরে বড়রা নেমেছে তেল গ্রহণ করার জন্য। প্রথমে বলা হয়েছিল 20 টাকা করে 1-1 লিটার, পরে 30 টাকা করা হয়েছে। বাচ্চারা এসছে, তাদের পুরো কোনো গ্লাভস ছিল না, পা খালি, সমস্ত শরীর তাদের এক্সপোজ, সেই শরীর থেকে তেল দেহে ঢুকতে পারে এবং এটা একটা প্রচন্ড স্বাস্থ্যকর ও অস্বাস্থ্যকর অবস্থা। চতুর্থত হচ্ছে বাংলাদেশের সুনাম এবং পৃথিবীর কাছে এর যে একটা প্রচন্ড সমমর্মিতা আছে তার প্রতি এটা একটা আঘাত স্বরূপ, কারণ যে জিনিস কখনই হওয়ার কথা ছিল না তার ন্যূনতম যোগ্যতা আমরা দেখাতে পারিনি। একটা বুম ছিল না মংলা পোর্টের, যেটা দিয়ে যদি প্রথম 2 ঘন্টার মধ্যে ঢেকে দেওয়া যেত তাহলে এত ছড়াতে পারতো না, ক্ষতিগ্রস্ততা হতো কিন্তু এর অনেক কম ছিল। যে কথাটা রেজওয়ানা বলেছেন যে এটা একটা আন্তর্জাতিক ব্যাপার, ইটস হেরিটেজ অফ ম্যানকাইন্ড, বিশ্ব আমাদেরকে যোগ্যতা দিয়েছে এটাকে প্রোটেক্ট করার জন্যে, বিশ্ব মানবতার জন্যে, এবং সেখানে আমাদের নিশ্চয়ই নাম ক্ষুণ্ণ হয়েছে এবং কর্ম দক্ষতা দেখানো যায়নি। অর্থাৎ সব মিলিয়ে এই ক্ষতিগ্রস্ততা প্রচুর। এখন সেখানে কোন মন্ত্রী বলে থাকলে আমি একান্তই দুঃখিত।
ধন্যবাদ। আমাদের আরো অনেক শ্রোতা ফোন করছেন, পরের প্রশ্নটা নেওয়া যাক।
আমি জাভেদ খসরু, ঠিকানা পত্রিকায় কাজ করি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সুন্দরবন হলো এই বিশ্বের একটা সুন্দর জায়গা, এটা সবাই জানে। তো সেখানে তেল পড়েছে এবং আমাদের মিডিয়াতে, বাংলাদেশের মিডিয়াতে বা বিশ্বের মিডিয়াতে দেখাও হচ্ছে যে এই তেলে সুন্দরবনের সৌন্দর্য হানি হতে পারে। বহির্বিশ্বে অনেক এক্সপার্ট আছে এ ব্যাপারে, দ্রুত তাদের সহযোগিতা কামনা করা, ওই জন্য তাদেরকে নিয়ে আসা এবং বিষয়টির সমাধান করা। এই পর্যন্ত দেখিনি সরকারের তরফ থেকে হোক আর যেখান থেকেই হোক কোন ধরনের উদ্যোগ গ্রহণ করা বিষয়টাকে যত দ্রুত সম্ভব সমাধান করা, এটা আশ্চর্যের বিষয়।
ধন্যবাদ জাভেদ খসরু। সাইদা রিজওয়ানা হাসান, আপনি যদি এটার উত্তর দেন যে বাইরে থেকে কোন রকম হেল্প আসছে কিনা।
আজকে পত্রিকাতে দেখেছি যে সরকার আসলে জাতিসংঘের দুটি সংস্থা ইউনেপ এবং যারা ওই হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্টেন্স দিয়ে থাকে বিপর্যয়ে, তাদের দুজনেরই সহায়তা চেয়ে পত্র পাঠিয়েছেন এবং দুটো সংস্থা থেকে মোটামুটি ভাবে সরকারকে ইতিবাচক উত্তর দিয়ে জানানো হয়েছে যে তারা সহায়তা করতে প্রস্তুত আছে। কিন্তু আসলে মূল ব্যাপারটা হচ্ছে সুন্দরবনের যে ক্ষতিটা হয়েছে এটা আমাদেরকে প্রথমে এসেস করতে হবে এবং মেনে নিতে হবে। সরকার যদি ডিফেন্সিভ মুডে চলে যায় আর বলে কোনো ক্ষতি হয়নি, যা তেল ভেসেছিল সব আমরা তুলে নিয়েছি, এই যুক্তি আসলে কারো কাছেই গ্রহণযোগ্য হবে না। সরকার যেন আমাদেরকে এবং বিশ্ববাসীকে বোকা বানানোর চেষ্টা না করেন। আমরা ওরা এই দেশের নাগরিক, আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে ধমক চমক দিয়ে চুপ রাখানো যাবে, কিন্তু বিশ্ববাসীকে কিন্তু অন্তত এই বিষয়ে চুপ রাখা কোনোভাবেই যাবে না। যদি সরকার যেন সেই পথে মোটেই না হাঁটে, এটা আমাদের জন্য একটি আর্লি সিগন্যাল। আমি এই জন্য বলবো যে সরকার কিন্তু সুন্দরবন রক্ষার ব্যাপারে বেশ কয়েক বছর যাবতই এক ধরনের উদাসীনতা দেখাচ্ছে। সুন্দরবনের ঠিক গা ঘেসে রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প করার কথা সরকার ঘোষণা দিয়েছে, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে এবং ওখানে কাজ চলছে। এই রামপাল বিদ্যুৎ প্রকল্প হলে ওইখানকার কয়লা মিশ্রিত বাতাস সুন্দরবনের দিকে এসে সুন্দরবনের ক্ষতি করবে। ওই কয়লা বিদ্যুৎ প্রকল্পে যাবতীয় কয়লাবাহী জাহাজ সুন্দরবনের ভিতর দিয়ে যাতায়াত করবে বলে প্রস্তাব রাখা হয়েছে। এই ব্যাপারে দেশে আমরা যারা পরিবেশবাদী আছি সকলে তো প্রতিবাদ করেইছি, এমনকি ইউনেস্কো থেকে উদ্বেগ জানিয়ে সরকারকে পত্র প্রদান করা হয়েছে এবং গত জুলাই মাস থেকে ইউনেস্কো থেকে দুটো পত্র পাঠিয়ে সরকারকে বলা হয়েছে যে এরকম চলতে থাকলে সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের অংশ হয়তো আর নাও থাকতে পারে। কারণ প্রতি বছর বছর যেহেতু এটাকে রিভিউ করা হয়, কাজে বলা হচ্ছে যে এরকম ধরনের ক্ষতিকর কার্যক্রম যদি সুন্দরবনের ভিতর দিয়ে এবং এর আশেপাশে চালানো হয় তাহলে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজের সম্মানটা হারাতে পারে। সেক্ষেত্রে এটা আরো বেশি জরুরি বাংলাদেশ সরকারের জন্য যে গোটা ক্ষতি নিরূপণের প্রক্রিয়াটা, ক্ষতি হ্রাস করার প্রক্রিয়াটা এবং সুন্দরবনকে আবার পুনরবস্থায় ফিরিয়ে আনা রেস্টোরেশনের প্রক্রিয়াটাতে সর্বোচ্চ স্বচ্ছতা বজিয়ে রাখুক। সেজন্য দেশি বিশেষজ্ঞ কেবল নয়, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, স্থানীয় যে জনগোষ্ঠী সুন্দরবনের উপর নির্ভরশীল এবং সুন্দরবনের প্রতিবেশ তারা যারা খুব বিস্তারিত ভাবে জানেন তাদেরকেও এটার মধ্যে সংযুক্ত করতে হবে। একই সাথে বিশ্বের যারা আছেন অয়েল স্পিলের ব্যাপারে অভিজ্ঞ এবং জীব বৈচিত্র্য রক্ষার ব্যাপারে অভিজ্ঞ তাদের সকলকে অন্তর্ভুক্ত করতে হবে। আমি এই জন্য একটুখানি আশাবাদী যে যেহেতু আজকে দুইটা জাতিসংঘের সংস্থাকে সরকার চিঠি পাঠিয়েছে এবং তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে, আমি আশা করব সরকার এই প্রক্রিয়াটা অব্যাহত রাখবেন। এটাকে কেবল লোক দেখানো একটা প্রক্রিয়া বা আপাতত বিপদ আছে লোকে কথা বলছে তাই একটা কিছু সামলে দিলাম, এরকম যেন না হয়। এটা যেন আসলেই যেভাবে আমরা পড়ছি পত্রিকায় সেভাবেই হয় যে আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞরা এখানে আসবেন এবং স্বচ্ছতার সাথে এই গোটা প্রক্রিয়াটা সম্পন্ন হবে। আর একটি শেষ কথা, নৌপরিবহন মন্ত্রী বলতে পারেন যে কোনো ক্ষতি হয়নি, কিন্তু এটা বলার নৌপরিবহন মন্ত্রী কেউ না। এই বক্তব্য আসতে হবে পরিবেশ এবং বন মন্ত্রণালয় থেকে। পরিবেশ এবং বন মন্ত্রণালয়ই বলতে পারবে পরিবেশের কতটুকু ক্ষতি হয়েছে বা হয়নি। আর একই সাথে আমরা যারা এদেশের জনগণ সবকিছু চোখে দেখছি কানে শুনছি, আমরা তো অবশ্যই বলবো কতটুকু ক্ষতি আমরা দেখেছি এবং কতটুকু ক্ষতি হয়েছে।
অনেক ধন্যবাদ সুভাষ দত্ত। আপনি কি অবগত আছেন যে ভারত থেকে বা বিশ্বের অন্য কোনো দেশ থেকে কোনো সাহায্য আসছে কিনা?
মানে পশ্চিমবঙ্গে বন দপ্তর থেকে কোনো কোনো আধিকারিকরা গেছেন বা সিকিউরিটি ফোর্সের কিছু লোকেরা গেছেন। আমার মনে হয় এখানে বোধ হয় একটা জিনিস আমাদের ভাবতে হবে যে এটা ভারতবর্ষ এবং বাংলাদেশ দুটো দেশকে কিন্তু যৌথভাবে এই ব্যাপারটা একটা মোকাবিলা করতে হবে। এই যে একটু আগে শুনছিলাম যে নৌপরিবহন মন্ত্রী বলছে, এখন মন্ত্রীদের চোখ ও কান তার তো সুবিধা অনুযায়ী চলে, কখনো তারা খুব বেশি দেখেন কখনো কম দেখেন বা দেখেন না, কখনো বেশি শোনেন কখনো শোনেন না। ক্ষতি হয়নি বলাটা খুবই প্রাসঙ্গিক বলেছেন আমাদের অ্যাডভোকেট জেনারেল ম্যাডাম, যে এটা তো শুধু বন বা পরিবেশ দপ্তর বলবেন, এটা সময় নিয়ে বলতে হবে। আরেকটা জিনিস আমার মনে হয় যে আন্তর্জাতিক সংস্থা মানে এটা যে ইন্টারন্যাশনাল কোঅপারেশনটা দেশ থেকে বাংলাদেশ থেকে লিখবে কি ভারতবর্ষ থেকে লিখবে তা নয়। আজকে ইউএনও ইউনেস্কো তাদের তারা স্বতঃপ্রণোদিত হয়ে তাদের আরো এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। কেন, এটা কিন্তু একটা বিশ্বের একটা অন্যতম জিনিস, শুধু একটা দেশের নয়। একজন শ্রোতা বলছিলেন যে এটা পৃথিবীর বিষয়। তো এই বিষয়টাকে সবসময় আমরা লঘু করে দেখার চেষ্টা হয় ভারতবর্ষ থেকে এবং বাংলাদেশ থেকেও, যেহেতু আমাদের চোখ কান পৌঁছে না এবং এটা ভোটিং মেশিনারিতে খুব একটা এফেক্টিভলি আসে না বলে রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দ তারা সুন্দরবনের মতো এত এই বড় মাপের একটা বিষয়কে তারা সবসময় খাটো করে দেখাতে চান। এটা কিন্তু ভীষণভাবে নিন্দনীয় এবং আমার মনে হয় আমরা যারা পরিবেশের নিয়ে চিন্তা ভাবনা করি, সেটা বাংলাদেশ হোক, ভারতবর্ষ হোক বা পৃথিবীর অন্য যে কোনো প্রান্তে হোক, সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। পিপুলস পার্টিসিপেশন ও লোকেরা যেভাবে ওই তেল কালেক্ট করতে লেগে গেছেন, সেখানে কিন্তু আমাদেরও একটা পিপুলস অ্যাওয়ারনেস, মানুষের জীবন মানে জীবিকা রাখতে গিয়ে জীবন বিপন্ন এই ব্যাপারগুলো মানুষকে কিন্তু বোঝাতে হবে। এবং আমি যে হ্যাবিটেটস দেখছিলাম এই বিভিন্ন ছবি এবং টেলিভিশন চ্যানেলে, তাতে কিন্তু আমার মনে হয় যে মানুষের জীবনও কিন্তু এই ব্যাপারটাতে অনেকটাই বিপন্ন। সুতরাং সেটাকে আমাদের একটা সার্বিক আঙ্গিনায় ভাবতে হবে, এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে নয়। এবং অন্যান্য সমুদ্রে বা ঈশ্বর উপরে তেল টেল পড়লে পরে তার যে প্রভাব, তার থেকে সুন্দরবনে বনের ওপর, জলের ওপর, স্থলের ওপর, মানুষের ওপর এত প্রক্সিমিটি, এত ব্যাপক প্রভাব অন্য কোনো দুর্ঘটনা বা এ থেকে হয় না। সুতরাং আমাদের এই আঙ্গিনায় ব্যাপারটাকে ভাবতে হবে, তার ব্যাপ্তি, তার প্রসারতা এবং এর মোকাবিলা। পিপুলস পার্টিসিপেশন শুধু সরকারকে দোষ দিলে যেমন হবে না, আবার সরকারই এখানে মেজর প্লেয়ার, জনগণেরও একটা ভূমিকা রয়েছে এবং আমাদেরও একটা ভূমিকা থাকা উচিত বলে আমি মনে করি।
আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে, এবং আমাদের কাছে সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2026193062। আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় সুন্দরবনের তেল নিঃসরণ ও পরিবেশ দূষণ। আমরা এবার আরেকটি প্রশ্ন নেব। হ্যালো,
হ্যালো, আমি সুমন বলছি মিশিগান থেকে।
বলুন
জি, আমি জানতে চাচ্ছি এখন সুন্দরবনের যে অবস্থা, এটা এই বিপর্যয়ের কারণে কি গ্লোবাল যে সমস্যা হবে, এটা কি 20-25 বছর পরে কি পুরো দেশটাই কি তলিয়ে যাবে নাকি? কেন জানি না সরকার কি জন্য পারতেছে না খুব তাড়াতাড়ির জন্য এটা বিপর্যয় হাত থেকে দেশকে রক্ষা করা হয় এবং পরিবেশ রক্ষা করা হয়।
অনেক ধন্যবাদ সুমন মিশিগান থেকে কল করার জন্য। উনি যেটা বলছেন যে প্রশ্নটা হচ্ছে যে এই সমস্যার ফলে গ্লোবালি বা বিশ্বে যে সমস্যা হবে 20-25 বছর পর দেশ কি তলিয়ে যাবে, উনি হয়তো যে আরেকটি ইস্যু আছে এ ব্যাপারে উনি হয়তো সেটার কথাই মিন করছেন। যাই হোক ডক্টর রহমান, আপনি যদি এই প্রশ্ন উত্তর দেন।
প্রথমত না, এটা জলবায়ু পরিবর্তনের দ্বারা যে আমরা সি লেভেল রাইজ এর তলিয়ে যাওয়ার ব্যাপার সেটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে একান্তই একটা দূষণের ব্যাপার এবং মিসম্যানেজমেন্ট অফ এন অ্যাক্সিডেন্ট। দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু দুর্ঘটনার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, দুর্ভাগ্যজনক ভাবে প্রস্তুতি ছিল না। একটা বুম বলে একটা বড় বেলুনের মতো দিয়ে এটাকে যদি প্রথমে আটকে দেওয়া যেত তাহলে বেরোতো না অনেক। তারপরে আমাদের প্রকৃতিগত অনেক পদ্ধতি আছে, সেগুলো দিয়ে করলে আমরা অনেক সমস্যাটা ছোট হতে পারত। এখন আন্তর্জাতিক পর্যায়ে এটা কতদিন ক্ষতিগ্রস্ত হবে, আমরা একটা রাফ একান্তই প্রথম দিকে একটা কথা বলছিলাম যে প্রথম এক মাস, আজ থেকে এই পর্যন্ত এক সপ্তাহ থেকে বেশি হয়ে গেছে, প্রথম এক মাস আমাদেরকে এটাকে একটা ডিজাস্টার ফেজ হিসেবে সমগ্র জাতি সবাই মিলে, আন্তর্জাতিক শক্তি মিলে সবাই মিলে এটাকে ক্ষতিগ্রস্ত থেকে সুন্দরবনকে বাঁচাতে হবে। এটা হচ্ছে প্রথম ফেজ। দ্বিতীয় ফেজ হচ্ছে যেটা রেজওয়ানা বলছিলেন যে একটা সামগ্রিক অ্যাসেসমেন্ট যে ক্ষতিগ্রস্ততা কোন সেক্টরে, কোন স্পিসিজে, কোন অবস্থায়, কোথায় নদীতে, কোথায় পানিতে, কোথায় পানির নিচে কিভাবে ক্ষতিগ্রস্ততা হলো, সেটার একটা প্রায় বছর দুই লাগবে সেটা ভালো ইভ্যালুয়েট করতে পৃথিবীর দেশের বিজ্ঞানীদের নিয়ে, দেশের সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান নিয়ে যারা ভালো কাজ করছে সবাইকে নিয়ে এটা কাজ করা এবং জনগণকে উদ্বুদ্ধ করে সে ব্যাপারে খবর হাতে নেওয়া এবং সেই ডেটাবেজ এর ভিত্তিতে এগোনো। তারপরে একটা 10 বছরের মতো লাগবে একটা ম্যানেজমেন্ট বা রেস্টোরেশন ফেজ, সেটাও আমাদের সামগ্রিক ভাবে করতে হবে। এর মধ্যে কোন সরকারের কোন অঙ্গ কি বললো না বললো সেটা ইম্পর্টেন্ট না, এই সুন্দরবনকে বাঁচাতে হবে। এটা খুবই ফ্রাজাইল ইকোসিস্টেম, পৃথিবীর হাইয়েস্ট কনসেন্ট্রেশন অফ বায়োডাইভার্সিটি, প্রেটি ইউনিক। এবং যেটা শুভদত্ত বলছিলেন যে এটা ভারত বাংলাদেশ বলে না, এই সামগ্রিক সুন্দরবনের শতকরা 60% বাংলাদেশে, 40% ভারতে, এই সমগ্র সুন্দরবনের ভেতর দিয়ে বাঘ, হরিণ, কুমির, ছোট মাছ, গাছ, লতা, সমগ্র বীজ, পরাগ, রেণু সবই এপার ওপার যাওয়া আসা করছে। এর মধ্যে এই প্রকৃতির পদ্ধতি কোনো বর্ডার বোঝে না এবং পানির সাথে এটা এপার ওপার চলতে থাকে। এর সঙ্গে জোয়ার আছে, ভাটা আছে, প্রকৃতির একটা ডাইনামিক সিস্টেম। অর্থাৎ এটাকে সেই শ্রদ্ধা জানিয়ে আমাদের সামগ্রিকভাবে একটা সমন্বয় করে আমাদের একটা পরিকল্পনা নিতে হবে এবং সেই পরিকল্পনা থেকে ইমপ্লিমেন্ট করতে হবে, যাতে এর যে যোগ্য হেরিটেজ অফ ম্যানকাইন্ড সেই সম্মান রাখতে পারি এবং এখান থেকে প্রচুর জ্ঞান আহরণ করতে পারি। সেই জ্ঞানের মাধ্যমে এর মূল্যায়ন করে করে এখান থেকে আমরা ভালো ভালো উপাত্ত পেতে পারি। শুধু তাই না, এর থেকে সম্পদ আহরণ করে সেই সম্পদকে আমরা কাজে লাগাতে পারি।
ধন্যবাদ। আমরা আরেকটি টেলিফোন কল এসছে, ওটা নিয়ে নিই আগে। হ্যালো,
মোহাম্মদ জাহিদুল ইসলাম কুষ্টিয়া বাংলাদেশ থেকে বলছি।
বলুন আপনার প্রশ্নটা।
আর প্রশ্নটা হচ্ছে যে ডুবে যাওয়ার পর জানতে পেরেছে যে ডুবে যাওয়ার 5 দিন পর আজকে সরকার পদক্ষেপ নিয়েছে, তো এই পদক্ষেপটা আগে নিল না কেন? আর প্রশ্ন হচ্ছে যে সুন্দরবনে যে ট্যাঙ্কারটা ডুবে গেল, এতে আমার মনে হয় সরকারের সদিচ্ছার কোনো অভাব আছে কি?
ধন্যবাদ প্রশ্ন করার জন্য। উনি টেলিফোনে করেছেন, আবার এর আগেও উনি ফেসবুকে কিছু প্রশ্ন রেখেছেন। তার মধ্যে একটি হচ্ছে, আমি সবগুলো পড়তে পারছি না এখন, সুন্দরবনের আশেপাশের এলাকার জনগণের স্বাস্থ্যগত কি ধরনের ঝুঁকি রয়েছে, কিভাবে এ ধরনের ঘটনা এড়ানো যায়, এ ব্যাপারে সাধারণ জনগণের করণীয় কি। প্রথমে যাচ্ছি অ্যাডভোকেট রিজওয়ানা হাসানের কাছে।
আসলে সরকারের সদিচ্ছার অভাব ছিল এটা যদি আমি নাও বলি, আমি অন্তত এইটুকু বলবই যে সরকার সজাগ ছিল না এবং সতর্ক ছিল না। কারণ এই চ্যানেলে যে এরকম একটি দুর্ঘটনা ঘটতে পারে, এটি সরকারকে দেশীয় মহল থেকে আন্তর্জাতিক মহল থেকে বারবার বলার পরেও নৌ পরিবহন মন্ত্রণালয়ের একগুঁয়েমির কারণে এই চ্যানেলটাকেই অব্যাহত রাখতে হয়েছে এবং যে চ্যানেলটি সংস্কার করার দরকার ছিল সে চ্যানেলটি সংস্কার তো করা হয়নি, উল্টো ওখানে বিভিন্ন রকম বাধ দিয়ে দিয়ে ওখানে চিংড়ি চাষীদেরকে জায়গা করে দেওয়া হয়েছে। ফলে সরকারের সুন্দরবনের সম্পদ রক্ষায়, সুন্দরবনকে রক্ষায় সরকারের মৌখিক যতটা অঙ্গীকার ছিল, কার্যকরী ততটা অঙ্গীকার ছিল না, এই কথাটিকে আমি দৃঢ়তার সাথেই বলতে পারি। এখানে স্থানীয় জনগণের তো দুঃখজনক হলো যে এর ঠিক এক মানে মাস খানেক আগে থেকে আমরা একটি বিষয় নিয়ে বিতর্ক করছিলাম, যেখানে সরকার সুন্দরবন থেকে সমস্ত ধরনের বনজ সম্পদ আহরণ নিষিদ্ধ করবার সিদ্ধান্ত নিচ্ছিল 5 বছরের জন্য। তার মানে দেখেন সুন্দরবনের অবস্থা এতই ডিগ্রেডেড যে 5 বছর সরকার ওখানে এমনকি স্থানীয় বনবাসীদেরকেও কোনো কিছু আহরণ করতে দিবে না এমন সিদ্ধান্ত নীতি নেয়ার দিকে এগোচ্ছিল। তখন আমাদের বিতর্কটা ছিল যে বন নির্ভর বনবাসীকে তারা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে, কিন্তু এই সিদ্ধান্ত থেকে এটা কিন্তু স্পষ্ট যে এক নম্বর সুন্দরবনের অবস্থা আসলে খুবই খারাপ এই তেল বাহী জাহাজ ডুববার আগে, এবং দ্বিতীয় হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণকে সরকার পাশ কাটিয়ে দেয়। অথচ আজকে দেখেন এই তেলবাহী জাহাজের ফলে যখন বিপর্যয় ঘটছে তখন এক মন্ত্রী এসে বলছে কোনো ক্ষতি হয়নি। কোনো ক্ষতি যদি নাই হয় তাহলে 5 বছরের জন্য সমস্ত সম্পদ আহরণ কেন বন্ধ রাখতে গিয়েছিলেন? সেটা তো এই তেলবাহী জাহাজ ডুববার আগে, তার মানে আগেই এত পরিমাণ ক্ষতি হয়েছিল যে ওই সিদ্ধান্তের দিকে যেতে আপনারা বাধ্য হচ্ছিলেন। কাজে আজকে ক্ষতি হয়নি এ কথা বলার অবকাশ নেই। দ্বিতীয় হচ্ছে আজকে যে স্থানীয় জনগোষ্ঠীর জীবন এবং জীবিকাকে আপনারা বন্ধ রাখতে চাচ্ছিলেন, আজকে তাদেরকেই বলছেন যে তোমরা তেল আহরণ করতে নামো। তো তারাই যখন সুন্দরবনের রক্ষক, তখন তাদেরকেই প্রথম থেকে সাথে নিয়ে, তাদের উদ্বেগগুলোকে প্রথম থেকেই বিবেচনায় নিয়ে, তাদের জ্ঞানগুলোকে প্রথম থেকেই বিবেচনায় নিয়ে সেগুলোকে কাজে না লাগানো তো আসলে খুবই দুঃখজনক। স্থানীয় জনগোষ্ঠীকে আমাদের যে ব্রিটিশ আমলের বন আইন আছে, সেই বন আইনে খুব একটা ক্ষমতা দেয়া নেই, খুব একটা কর্তৃত্ব দেয়া নেই। আমাদের স্বাধীন দেশের রাষ্ট্রগুলো সেই বন আইনের
বন আইন দ্বারাই বন পরিচালনা করছেন, যেখানে আমি বলবো যে জমিদারি প্রথা উঠে গেছে ঠিকই, কিন্তু আমাদের বন প্রশাসকেরা নব্য জমিদার রূপে সেই একই আইনের অধীনে গিয়ে বন ব্যবস্থা চালাচ্ছেন, ফলে সেখানে স্থানীয় জনগণকে অংশগ্রহণের যে একটি আনুষ্ঠানিক সুযোগ করে দিতে হবে, আইনি সুযোগ করে দিতে হবে, সেটাই কিন্তু এখনো করে দেওয়া হয়নি।
আমাদের সময় কমে আসছে রুজবানা, হ্যাঁ সময় কমে আসছে, আমি সুভাষ দত্তর কাছে যেতে চাই যে লোকজনকে সচেতন করে তোলার জন্য কি করণীয় এটা যদি আপনি একটু বলেন, আমাদের সময় খুব।
হ্যাঁ, সুন্দরবনের উপর দিয়ে উড়ে আসার সময় দেখেছিলাম স্যাটেলাইটে একটা, আমরা ভারতবর্ষের যে পরিবেশ আদালত সেখান থেকে একটা ডাইরেকশন আমি আদায় করেছি। আমার মনে হয় সুন্দরবন ডেভেলপমেন্ট, যেমন পশ্চিমবঙ্গ সরকার সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড, সুন্দরবন কনজারভেশন বোর্ড হবে, ডেভেলপমেন্ট দরকার নেই, হিউম্যান হ্যাবিটেশন ওখানে অ্যারেস্ট করা দরকার ইমিডিয়েটলি, যা পপুলেশন আছে যারা বনের উপর নির্ভরশীল তারাই শুধু থাকবেন, এবং সেখানে যেন আর কোনো ফ্লোটিং পপুলেশন না হয়। মানুষের যদি এই মানে আগ্রাসনটা আমরা বন্ধ না করতে পাই, আস্তে আস্তে কিন্তু সুন্দরবন, যে একজন পাঠক একজন শ্রোতা বলছিলেন যে কি প্রভাব পড়তে পারে, তলিয়ে যাবে কিনা, সত্যি সত্যি কিন্তু আমরা শুধু সুন্দরবন নয় আমরা সবাই তলিয়ে যাবো, মানুষকে এটা বোঝাতে হবে এটার কনজারভেশনের জন্য, এবং সরকারকে বাধ্য করতে হবে, এবং সরকারকে বাধ্য করার জন্য মানুষকে দরকার হলে পথে নামতে হবে, আন্দোলন করতে হবে, ধরনা মিছিল এবং মানে আমাদের স্বর চড়াতে হবে, আদায় করতে হবে মানুষকে, পিপুলস পার্টিসিপেশন আমরা যেটা বলি, এবং পার্টিসিপেটরি ম্যানেজমেন্ট অফ ফরেস্ট যেটা ভারতবর্ষে পরীক্ষিত ভাবে কিছু কিছু কোথাও করা হয়েছিল সেটা কিন্তু ফেইল করেছে। আজকের পেট মানে টুডেজ ব্রেড ইজ মোর ইম্পর্টেন্ট দেন টুমারোজ ব্রিদ, আমরা হেরে যাচ্ছি আজকের রসদের কাছে, আমরা আগামী দিনের কথা বলে আর কিন্তু সেটা পার পাচ্ছি না, মানুষকে বোঝাতে হবে বেঁচে থাকার জন্য, প্রজন্মের জন্য দরকার।
ধন্যবাদ সুভাষ দত্ত, আমাদের সত্যি দুঃখিত সময় একেবারেই নেই, আমাদের এখন অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। ডক্টর আতিক রহমান, অ্যাডভোকেট রিজওয়ানা হাসান এবং মিস্টার সুভাষ দত্ত, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। যে সকল শ্রোতার প্রশ্ন নিতে পারিনি সত্যি দুঃখিত, ক্ষমা চাইছি। আজ তাহলে এখানেই শেষ করছি, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।